আজকের আলাপনের বিষয় বাংলাদেশ ক্রিকেটের বর্তমান এবং ভবিষ্যৎ, তবে সেই সাথে আমরা বাংলাদেশ ক্রিকেটের অতীতের দিকেও কিছুটা দৃষ্টিপাত করতে চাই। কারণ 20 বছর আগে 1997 সালে বাংলাদেশ ICC ট্রফি জয় করেছিল এবং ওয়ান ডে বিশ্বকাপ ক্রিকেটে খেলার যোগ্যতা অর্জন করেছিল, সেই 1997 সালে। আর এখন 2017 সাল। সেই 1997 সালে যিনি বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার নাম ছিল আকরাম খান। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঢাকা থেকে। আকরাম খান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বর্তমানে চেয়ারম্যান অফ ক্রিকেট অপারেশনস এবং বোর্ড ডাইরেক্টর। আপনাকে স্বাগত জানাচ্ছি আকরাম খান।
জি ধন্যবাদ।
সেই সাথে রয়েছেন বাংলাদেশ দলের অত্যন্ত সুপরিচিত একজন সদস্য, যিনি প্রথম শতক হাঁকিয়েছিলেন বাংলাদেশ দলের পক্ষে 1982 সালে ICC ট্রফিতে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে, ইউসুফ রহমান বাবু। আপনাকেও স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। রয়েছেন ঢাকা থেকে বাংলাদেশ জাতীয় দলের আরেকজন সাবেক অধিনায়ক এবং অন্যতম কাউন্সিলর গাজী আশরাফ লিপু। আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
ওয়ালাইকুম আসসালাম। তিনজন বিশাল মাপের ক্রিকেটার আজকে আমাদের এই অনুষ্ঠানে রয়েছেন। তাদের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে তারা ক্রিকেটার এবং বড় মাপের ক্রিকেটার। আজকের এই অনুষ্ঠানে প্রথমেই অভিনন্দন বাংলাদেশ দলকে, 20 বছর পূর্ণ হল বাংলাদেশ সেই 1997 সালে ICC ট্রফি জয় করেছিল এবং যেই ম্যাচের ভেতর দিয়ে সেই খেলার ফলাফল নির্ধারিত হয়েছিল সেই ম্যাচে উপস্থিত ছিলেন আকরাম খান। আপনার কি সংক্ষেপে সেই মুহূর্তগুলোর কথা একটু আমাদের বলবেন শ্রোতাদের?
অবশ্যই বলবো, কেন বলবো না, কারণ এটা তো মনে করেন ভুলের মতো বিষয় না। আর প্রত্যেকটা জিনিস যখন মনে পড়ে খুবই মানে আনন্দ, ভালো লাগে, খুবই এক্সাইটেড হয়ে যায়। কারণ আমরা তখন কিন্তু খেলতাম আপনার একটা অন্য একটা এরিয়াতে, যেটা দিয়ে মনে করেন আমরা যেমন ওয়ান ডে স্টার্স এ পাবো এই আশা ছিল। তো আমার আগে একটু বাবু ভাইরাও কষ্ট করেছেন, খেলেছেন বাংলাদেশ পরে, তারপরে লিবু ভাই খেলেছেন অনেকদিন, তারপর উনি ক্যাপ্টেন ছিলেন, প্লাস আমাদের 97 ওই স্কোয়াড উনি ম্যানেজার ছিলেন, প্রচুর কষ্ট করেছেন। তো আসলে আজকে বাংলাদেশ ক্রিকেট যে পর্যায়ে এসেছে, তো আমি মনে করি এটা সবারই অবদান। আপনার যারা ক্রিকেট সাথে ইনভলভ ছিলেন, ছেড়েছেন, দর্শক, মিডিয়া, কারণ প্রত্যেক সবাই সবার ক্ষেত্রে অনেক চেষ্টা করেছেন যেন বাংলাদেশ এই পর্যায়ে আসে। এবং 97 এর প্রত্যেকটা ম্যাচ, প্রত্যেকটা কি কন্ডিশনে খেলেছি, কিভাবে খেলেছি, কিভাবে জিতেছি সবই মনে আছে। এবং আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, এত ভালো একটা অবস্থায় বাংলাদেশ দল এখন আছে। আমার একটা কথা আমার মনে আছে, যখন আমরা বাইরে যেতাম ইভেন 96 আমরা আমেরিকাতেও গিয়েছিলাম খেলতে, তখন কিন্তু আমাদেরকে বলতে হতো আমরা কোথায়, ইন্ডিয়ার পাশে অনেক উদাহরণ দিতাম, অনেক কিছু বলতাম। বাট এখন বাংলাদেশ বললে সবাই বলে যে খুব ভালো তোমরা ক্রিকেট খেলো। তো এটাই সবচেয়ে বড় অর্জন, এবং আমি আশা করছি যেভাবে ক্রিকেট আগাচ্ছে ইনশাল্লাহ সবার সহযোগিতায় বাংলাদেশ ক্রিকেট আরো অনেক উপরে উঠবে।
আমি এবারে ইউসুফ রহমান বাবু আপনার কাছে একটু আসতে চাই। আকরাম খান যেমনটি বলছিলেন যে বাংলাদেশ আজকে যেই পর্যায়ে এসে দাঁড়িয়েছে এবং 1997 সালে যেই জয়ের ভেতর দিয়ে বাংলাদেশ স্ট্যাটাস পেয়েছিল, সেই ভিত্তি গড়ে দিয়েছিলেন আপনি এবং আপনারা। ইউসুফ রহমান বাবু, আপনি আকরাম খানের সাথে কিছু যোগ করতে চান?
হ্যাঁ, না, ওই দিনটা আমার মনে আছে, আমি তখন ঢাকায়, ইভেন দো আমি নিউ ইয়র্কে থাকি, কিন্তু ওই যেই দিন ফাইনাল খেলা হয় ওই টুর্নামেন্টটার সময় আমি ঢাকায় ছিলাম। তো আমার একেবারে স্পষ্ট মনে পড়ে প্রত্যেকটা ম্যাচ, কিভাবে আমরা জিতেছি, এবং আমার সঙ্গে লিপুর মাঝে মাঝে যোগাযোগ হতো থ্রু আপনার ওই মেসেজ দিয়ে, ও তো ম্যানেজার ছিল। সো ইট ওয়াজ এক্সাইটিং টাইমস ওই 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 বছরটা স্পেশালি, কারণ আমরা অনেক কষ্ট করেছি, আমরা কিভাবে ক্রিকেট খেলেছি, কিভাবে চালিয়েছি এটা অনেকে জানে না এবং অনেকে জানতেও চায় না, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। আমার মনে আছে আমরা যখন ক্রিকেট খেলতাম ইনিশিয়ালি, যখন প্রথম MCC দল আসলো, ওই টাইমটা কি ছিল, এমন ছিল যে আমাদের কিন্তু ক্রিকেট বোর্ড একটা ছোট্ট একটা কামরা ছিল এবং ঢাকা স্টেডিয়াম যেটা এখন আপনার ফুটবল স্টেডিয়াম হয়ে গেছে, সেখানে আমাদের অনেক সময় পয়সা ছিল না ইলেকট্রিসিটি বিল দেওয়ার। সো দোজ ওয়ার টাফ টাইমস, বাট ওই টাফ টাইমের মধ্যে দিয়ে আমরা আজকে যে পর্যায়ে পৌঁছেছি তখন ওই কষ্টগুলো ভুলে যাই, কারণ কেউ না কেউ তো কষ্ট করতে হয়। সো উই হ্যাপেন টু ডু ইট, বাট এখন যে স্টেজে ক্রিকেট আছে বাংলাদেশ বিশ্বে কিন্তু আমরা আইডেন্টিফাই করি অ্যাজ এ ক্রিকেটিং নেশন, সো ইটস আ বিগ বিগ অ্যাচিভমেন্ট।
ইউসুফ ভাই, আপনি যে বললেন যে ইলেকট্রিসিটির বিল পর্যন্ত দেওয়ার পয়সা যথেষ্ট অর্থ ছিল না এমন সময় গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের, আপনার কথাটি শুনে সত্যি খুব আবেগ অনুভব করছি এই জন্যে যে আপনারা বাংলাদেশের ক্রিকেটকে মানে চারা গাছ থেকে আস্তে আস্তে বড় একটা গাছে যেখান থেকে এখন ফল হচ্ছে সেই জায়গায় নিয়ে এসেছেন, মানে সন্তানের মতো আপনারা বাংলাদেশ দলকে বড় করেছেন, এবং অর্থ ছিল না ইলেকট্রিসিটি বিল দেয়ার, সেই বাংলাদেশ এখন পৃথিবীর সব দেশের বিরুদ্ধে খেলে এবং জেতে, সেই কোথা থেকে কোথায় এসছে আজকে 20 বছরে? লিপু ভাই আপনি একটু যোগ করবেন।
আমি কিছুটা দেখেছি বাবু ভাই আমার থেকে আরো আগে দেখেছে, আমিও কাছাকাছি সময় থেকে দেখেছি। আসলে বাবু ভাই যেটা বলেছেন সেটা একদম সত্যি, প্র্যাকটিস সেশনের পরে প্রপার রিফ্রেশমেন্ট যথেষ্ট ব্যবস্থা তখন ছিল না, বাট আন্তরিকতাটা ছিল, সেই আন্তরিকতার মাঝে যেটা আমাদেরকে পরিবেশন করা হতো আমরা খুব তৃপ্তি হয়েছিলাম। এবং আমার মনে পড়ে যে এইচটিটুর আইসিসি ট্রফিতে আমি প্রথম দলভুক্ত হই, তখন বাবু ভাই গ্রেনিকেলস একটা বিখ্যাত ক্রিকেট গিয়ার্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার জন্য কাজ করতে মানে এজেন্ট ছিলেন, আমাদের প্রথম স্পন্সরটা 4-5 জন খেলোয়াড়কে বাবু ভাই আমরা যখন ইংল্যান্ডে পৌঁছি তখন সেই ব্যবস্থা করে দেয়, আমরা ব্যাট প্যাড গ্রেনিকেলস ব্যাগ পাই। তো এটা সবার সামনে কখনো বলার একটা সুযোগ হয়নি, আজকে আমার সুযোগ হলো, বাবু ভাইকে ধন্যবাদ। এবং আমরা প্রথম আমি বোধ হয় ক্রিকেট স্পাইকস পড়ি, বিকজ ইংল্যান্ডের মাটিতে তো স্পাইকস না হলে তো আপনার ফিল্ডিংও করা যায় না ব্যাটিংও করা যায় না, তো তার আগে আমাদের স্পাইকস পড়ার হ্যাবিটও ছিল না, হাতে গোনা কিছু মানুষের বোলার তারাই সাধারণত বুট করে বল করতেন, ব্যাটিং উইকেটেও খেলা হতো সেটাও একটা কারণ ছিল। তো পর্যায়ক্রমে অনেক করে কিন্তু আমাদের এগোতে হয়েছে, আমার মনে আছে ইভেন 90 সালের দিকেও যখন মুদ্রাসার এসেছিল আমাদের কোচিং করাতে তখন আমাদের সারাদিন আমরা প্র্যাকটিস করতাম, সকাল বিকাল দুটো সেশন ছিল, ওই মাঝখানের ব্রেকে ইসলামিয়া থেকে নান রুটি আর আনা হতো মুরগির মাংস জার্নাল নিয়ে আসতো, আমরা ওটা খেয়ে ওই টাওয়েল বিছে ওই ড্রেসিং রুমের মধ্যে এসি ছিল ওখানে আমরা 1.5 ঘন্টা রেস্ট করে আবার মাঠে যেতাম প্র্যাকটিস করতে। তো এবং কোনো কোনো সময় মুদ্রাসারের সঙ্গে আমরা মানে ম্যানুয়াল রোলারটা দিয়েও রোল করতাম, মানে প্লেয়াররাও মিলে রোলিং করতাম অংশগ্রহণ করতাম, আমাদের সঙ্গে যারা কোচ ছিল ওসমান ভাই জালাল ভাই আলতাফ ভাই তারা কেউ কেউ মানে অনেক পরিশ্রম দিয়েছে, কেউ কেউ বিনা পয়সা তখন কোচিং করিয়েছে আমাদেরকে যারা এনএসসির কোচ ছিল না ইভেন। তো এখানে কন্ট্রিবিউশন অনেকেরই আছে, সংগঠকদের আছে, খেলোয়াড়দের আছে, আম্পায়ার যারা ছিল তাদের আছে, স্কোরার গ্রাউন্ডসম্যান, আমি প্রত্যেককে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে যাই এবং তার সঙ্গে দর্শকদের আসব।
চমৎকার বলেছেন লিপু ভাই। আমাদের একজন কলার আছেন লাইনে, তাকে প্রথমে নিয়ে নেই। টেলিফোনে কে আছেন? নিউ ইয়র্ক থেকে একজন কলার, মিজানুর রহমান আপনি লাইনে আছেন?
জি
মিজানুর রহমান, আজকে আমরা ক্রিকেট নিয়ে কথা বলছি এবং আপনি খেলাধুলা ফলো করছেন, আপনি একজন সাংবাদিক, আজকে রয়েছেন ইউসুফ রহমান বাবু, আকরাম খান এবং গাজী আশরাফ লিপু, আপনি সবাইকেই চেনেন, আপনি ক্রিকেট সম্পর্কে আপনার প্রশ্ন এবং মতামত দিতে পারেন।
থ্যাংক ইউ, আজকে আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের আইসিসি ট্রফি চ্যাম্পিয়নশিপের যিনি অধিনায়ক ছিলেন সে আকরাম ভাই আজকে সাথে আছেন, এই জন্য খুব ভালো লাগছে, আপনাকে কংগ্রেচুলেশন এবং ধন্যবাদ এখনো দিই যে আপনার কারণেই আমরা আজকে এখানে। আর আমাদের সাবেক অধিনায়ক এবং বহুল মানে আলোচিত খেলোয়াড় এক সময় বাংলাদেশের, আমরা যখন সাংবাদিকতা করেছি তখন থেকেই জানি যে গাজী আশরাফ লিপু আমাদের সাবেক অধিনায়ক, আর আছেন আমাদের ক্রিকেটের একদম গোড়াপত্তন যাদেরকে দিয়ে বলা হয় যে ইউসুফ বাবু ভাই, যিনি সম্ভবত আমি যদি ভুল করে না থাকি বাংলাদেশের জাতীয় টিমের প্রথম সেঞ্চুরিয়ান। আপনাদের তিনজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আপনাদের সাথে কথা বলার বা আপনাদের কথাগুলো শোনার সুযোগ হয়েছে সেজন্যই ভাল লাগছে। আর ক্রিকেট নিয়ে আপনারা যে মন্তব্যগুলো করছেন বাংলাদেশের ক্রিকেটের সেই অতীতের কথাগুলো আমার কাছে খুব নস্টালজিক মনে হচ্ছে এবং অতীতেই ফিরে যাচ্ছি, যদিও থাকি বাহিরে, তারপরেও বাংলাদেশের ক্রিকেট নিয়ে, ক্রিকেটের উন্নতি নিয়ে আমরা গর্ববোধ করতে পারি। কিন্তু আমার কাছে মানে আমার যে জিনিসটি, যে প্রশ্নটি আমার কাছে মনে হয় যে আকরাম ভাই আছেন, লিপু ভাই আছেন, ইউসুফ বাবু ভাই দূরে আছেন, তারপরেও হয়তো দেশের সাথে ওনার যোগাযোগ আছে, ক্রিকেটের উন্নয়নে উনি কাজ করছেন এবং ওনার একটা প্রতিষ্ঠানও এখানে আছে, সেই ঘোষণা উনি ইতিমধ্যে দিয়েছেন, আর আকরাম ভাই সরাসরি জড়িত আছেন। তো আমার যে প্রশ্নটি সেটা হলো যে গ্রাস লেভেলে আমাদের যে ক্রিকেট ছিল, নির্মাণ স্কুল ক্রিকেট থেকে যে টুর্নামেন্ট গুলো হতো জেলা ভিত্তিক, স্কুল ভিত্তিক, সেই টুর্নামেন্ট গুলা কি এখনো সে আগের মতো অব্যাহত আছে? যদি না থাকে এটাতে আমাদের প্রতিবন্ধকতা কতটুকু, আর আমাদের এই যে লীগ গুলো কি ঠিক মতো হচ্ছে? আর আমার কাছে সবচেয়ে যেটা বড় মনে হচ্ছে যে আকরাম ভাই, লিপু ভাই এবং গাজী লিপু ভাই যে জিনিসটি আপনাদের কাছে জানতে চাই যে বাংলাদেশের ক্রিকেটে সাধারণত যারা মন্ত্রী হন আমাদের দেশে বা দায়িত্বে যারা থাকেন তাদেরকেই সভাপতি বানানো হয়, অতীব দুঃখজনক ঘটনা হলেও যে এই জিনিসটি আমাদেরকে মেনে নিতে হয় যে আমাদের ক্রিকেট বোর্ড বা ফুটবল লিগে এখন ইলেকশন হয় কিন্তু ক্রিকেটে একজন ক্রিকেট খেলোয়াড়কে আমরা মন্ত্রী দেখতে পাই না। তো এখন আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের যে জায়গায় আমরা এসে পৌঁছেছি সেখানে এই বর্তমান সভাপতি বা প্রেসিডেন্ট যেই টিম নির্বাচনের যে হস্তক্ষেপ গুলো করেন এবং তিনি সরাসরি যে কথাগুলো বলেন যে একজন খেলোয়াড় সম্পর্কে, সম্প্রতি আমরা মাশরাফি বিন মুর্তজার এই আপনার অবসরের যাওয়ার বিষয়টা নিয়েও প্রেসিডেন্টের বিষয়টি আসছেন, শ্রীলঙ্কা সফরে মেহেদিকে দলে নেওয়ার পরেও উনি বলছেন যে এটা আমার অন্তর্ভুক্তি, অথবা মাহমুদুল্লাহকে নিয়ে, নাসিরকে নিয়ে যে মন্তব্য গুলা করেন, এটা আমাদের ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে কতটুকু বাধা? এবং একজন প্রেসিডেন্ট হিসাবে এই টিম নির্বাচনের প্রধান হওয়ার যেই আকাঙ্ক্ষাটি তৈরি হয়েছে বা যে সিস্টেমটি তৈরি হয়েছে এটাকে আপনারা কিভাবে দেখছেন?
মিজান ভাই, আপনি তো অনেক দীর্ঘ প্রশ্ন করেছেন প্রশ্নের। হ্যাঁ, তো আকরাম ভাই আপনি একটু বলেন শুনি আপনার কাছ থেকে প্রথমে।
জি, ওনার কথা, ওনার প্রশ্নগুলো খুবই ভালো লেগেছে, বাট অনেকগুলো প্রশ্ন করেছেন, হয়তো আমি জানি না সবকিছুর উত্তর দিতে পারবো না, হয়তো আমি কোনো মিস করতে পারি। উনি যেটা স্কুল ক্রিকেটের কথা বলেছেন যে আমাদের এখানে মোর দেন 550 স্কুল কিন্তু ক্রিকেট খেলছে এভরি ইয়ার, তারপর আমরা এর মধ্যে আমরা আপনার এজ গ্রুপের আমাদের আছে, আমরা প্রত্যেকটা জেলায় আমাদের এজ গ্রুপ নিয়ে আন্ডার 15, আন্ডার 16, 18, তারপর তো ক্লাব ক্রিকেট আগের মতোই আছে, এবং আমাদের প্রত্যেকটা ডিভিশন, প্রত্যেকটা সিস্টেম আছে, যে আপনার ডেভেলপমেন্ট কমিটি আছে, ক্রিকেট অপারেশন আছে, মহিলা ক্রিকেট দলও আমরা করছি, তো সবকিছু আমরা। প্রবলেম যেটা হয়েছে যে এক্সপোজারটা শুধু বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে করা হয়, যে এখন মনে করেন যে আমরা একটা খুব সুন্দর যেটা করেছি যে আন্ডার 19 এর একটা ফোর্থ ম্যাচ কিন্তু আমাদের বাংলাদেশ আমরা গত বছর স্টার্ট করেছি, বাট দুঃখ লাগে ওটার কোনো এক্সপোজার কিন্তু ওরকম নেই। আদারওয়াইজ যদি আপনি একটা ন্যাশনাল টিমের প্লেয়ার যদি কোনো একটা কমেন্ট করে বা কোনো একটা কিছু করে সেটা কিন্তু অনেক বড় করে আসে, এই জন্য হয়তো বা যারা ক্রিকেটের সাথে মানে ভেরি মাচ ইনভলভ না ওনারা হয়তো এইসব আইডিয়া থাকে না। এবং সিলেকশনের ব্যাপারে মনে করেন যে আমাদের সিলেক্টর যে তিনজন আছে তার মধ্যে দুইজন এক্স ক্যাপ্টেন, একটা হলো মিনাজুল আবেদিন লান্ডু এবং বাসা সোফা, এবং আতার ভাই উনি আমাদের সাথে ইনভলভ আছেন। বাট আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে যে প্রত্যেকের দায়িত্ব আছে, আমার মনে হয় সবাই নিজের দায়িত্বটা পুরোপুরি করতে পারলে হয়তো বা এত কিছু কোয়েশ্চেন মার্ক আসতো না আর কি।
ধন্যবাদ আকরাম ভাই। আমি ইউসুফ ভাই এবং লিপু ভাই আপনাদের কাছে আসার আগে মিজানুর রহমান আপনার কাছ থেকে একটু বিদায় নিতে হচ্ছে, কারণ আমাদের পরবর্তী আরেকজন কলার আছেন, সুতরাং আপনার প্রশ্নের উত্তরটি আপনি হয়তো কিছুটা পেয়ে গেছেন আকরাম খানের কাছ থেকে। মিজানুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের অনুষ্ঠানে প্রশ্ন করবার জন্য। এবারে আমি আকরাম খান আপনার কথার সূত্র ধরে আমি ইউসুফ ভাই আপনার কাছে একটু আসতে চাচ্ছি। আকরাম খান যে কথাগুলো বললেন তার সাথে আপনার কোন রকম কিছু যুক্ত বা আপনি যদি কোনো ব্যাপারে কোনো রেকমেন্ডেশন পরামর্শ বা কোনো ব্যাপারে দ্বিমত পোষণ করতে চান?
না দেখেন, আমাদের এনি কান্ট্রি, এনি ক্রিকেট প্লেয়িং কান্ট্রি, ওর স্ট্রেংথটা কিন্তু ডিপেন্ড করে হাউ গুড এ ডোমেস্টিক কম্পিটিশন ইউ হ্যাভ। বাংলাদেশের ডোমেস্টিক ক্রিকেটে অনেক সমস্যা আছে এবং এটা আজকের থেকে না, এটা আমরা যখন খেলতাম তখন তখনও ছিল, যেটাতে আপনার ওই যারা পজিশন অফ অ্যাডভান্টেজে থাকে ওরা ম্যানিপুলেট করে, আম্পায়ারিং স্ট্যান্ডার্ড যদি ইম্প্রুভ না করে, যেটা আপনারা দেখেছি আম্পায়ার্স আর থ্রেটেন। তো আনলেস ইউ ক্লিন আপ দ্য ডোমেস্টিক এনভায়রনমেন্ট, এবং ক্রিকেট যদি ক্লিন না হয়, আম্পায়ার্স এর কোয়ালিটি যদি না ইম্প্রুভ করে, পিচ কন্ডিশন যদি ভালো না হয়, তাহলে কিন্তু ক্রিকেট উইল সাফার। ইদানিং আমরা দেখেছি একটা ফিয়াস্কো হয়েছে একটা সেকেন্ড ডিভিশনের একটা ম্যাচে, এবং বোর্ড একটা ইনভেস্টিগেশন কমিটি সেট আপ করেছে। সো এগুলা যদি কন্ডোন করা হয়, দেন ক্রিকেট ইজ গোয়িং টু ডাই, মানে এটা আপনার একটা পয়জন। সো হুয়েভার ইজ ইনভলভড, আপনার ক্রিকেট ইজ এ ডিফারেন্ট সর্ট অফ গেম, এটা ফুটবল না, এই খেলাটার একটা স্যাংটিটি আছে। সো পিপল হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্যাংটিটি অফ দ্য গেম, তাহলে ট্রেডিশনটা মেনটেন করতে হবে। মিজোরাম আমার সাথে একটা খুব একটা টাচি প্রশ্ন করেছিলেন, কিন্তু উনি কমেন্ট যে যারা পলিটিক্যালি অ্যাপয়েন্টেড হয় তারা অনেক কিছু বলে, দে টেক ক্রেডিট ফর এভরিথিং। একটা কথা মনে রাখতে হবে, আকরাম খানের কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস নাই, গাজী আশরাফ লিপ্রুর আইডেন্টিটি ক্রাইসিস নাই, দে ডু নট হ্যাভ টু প্রমোট দেমসেলফ, বাট পিপল যারা হু গেট অ্যাপয়েন্টেড পলিটিক্যালি দে হ্যাভ টু প্রমোট দেমসেলফ, বিকজ অন দেয়ার ওন দে আর নোবডি। সো দিস ইজ আ রেলেভেন্ট ফ্যাক্ট, এটা শুধু বাংলাদেশ ক্রিকেটে না, যে কোনো দেশে, পাকিস্তান বলেন, যে কোনো দেশে একটা পলিটিক্যাল অ্যাপয়েন্টি হলে হি থিঙ্কস হি ইজ এভরিথিং অফ ক্রিকেট। তো যেটা বাংলাদেশের সমস্যা হচ্ছে, ইট ইজ এন আই সিচুয়েশন, আই আই আই, দের ইজ নো সাচ থিং এজ আই, ইট ইজ অলওয়েজ উই।
ইউসুফ ভাই, এখানে একটু যুক্ত করতে পারি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান হিসেবে সালাউদ্দিন ভাই অনেকদিন ধরে আছেন, তো সেটা একটা উদাহরণ হতে পারে?
দেখেন, আমি সালাউদ্দিনের ফুটবলটা আমি ফলো করি না, সো আই এম নট শিওর হোয়াট হি ইজ ডুইং বা সে কি, আমি এটা ফলো করি না, আই এম নট ফলোয়িং বাংলাদেশ ফুটবল, বাট ক্রিকেট ইজ মাই প্যাশন, এটা আমার রক্তের ভিতরে আছে। সো ওয়েন সামবডি সেজ আই ডিড ইট, হি স্যাডলি মিস্টেকেন। সো ওই ইটস আ ম্যাটার অফ আইডেন্টিটি ক্রাইসিস, যারা ক্রিকেট খেলেছে, আমি আপনাকে বলি, 20 বছর পরে পিপল উইল রিমেম্বার আকরাম খান, পিপল উইল রিমেম্বার গাজী আশরাফ রিপু, পিপল উইল নট নো হু মিস্টার নাজমুল হাসান পাপন ইজ, বিকজ এটা সবকে, এটা প্রত্যেকটা দেশে একটা ক্রিকেটার যার তার অবদান মাঠের ভিতরে বাইরে, ইট ইজ এভার লাস্টিং। বাট যারা পলিটিক্যাল অ্যাপয়েন্টি হয়, দে আর টেম্পোরারি। সো দ্যাট ইজ দি আনসার টু Mr. Mizanur Rahman's question. So these things have to change. That is my personal opinion.
ধন্যবাদ। আরেকজন কলার লাইনে আছেন, আমরা একটুখানি তার কাছে যেতে চাই। টেক্সাস থেকে শাহাদুল চৌধুরী রাজ, আপনি কি লাইনে আছেন?
জি।
ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনি জানেন হয়তো যে আজকে আমাদের অনুষ্ঠানে ক্রিকেট নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান আছেন, সাবেক অধিনায়ক গাজী আশরাফ লিপু আছেন, এবং শ্রদ্ধেয় ইউসুফ রহমান বাবু রয়েছেন। শাহাদুল চৌধুরী রাজ, আপনার প্রশ্ন এবং আপনার মতামত।
আমি দীর্ঘ সময় নিব না, খুব অল্প সময় নিব। তবে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমাদের ক্যাপ্টেন অনেকদিন আমাদের সার্ভিস দিয়েছেন, 14 ইয়ার্স, অ্যান্ড অল গুড থিংস কাম টু এন্ড। তো আমরা ওনার অবসর নিয়ে সামান্য কোনো কথা উঠলে ভীষণভাবে ইয়ে হয়ে যায়, কিন্তু নেকেড আই আমি যা দেখি যে ওনার শারীরিক অবস্থা এখন সেই পর্যায়ে নাই, বিশেষ করে অন্য ছেলেরা যেভাবে ফিল্ডিং দিচ্ছেন সেভাবে ফিল্ডিং দিতে পারেন না, ওনার বোলিং স্পিড আগের মতো নাই। তো আমি যেটা বলতে চাই যে উই হ্যাভ টু মেক রুম ফর নিউ পিপল টু কাম ইন। রাহুল দ্রাবিড় যখন চলে গেছে, তেন্ডুলকার যখন চলে গেছে, প্রবলি স্টিল হ্যাভ 2-3-4 ইয়ার্স লেফট ইন হিম, বাট দে ডিড সো কোহলি কুড কাম ইন। তো আমার মনে হয় এটা নিয়ে আমাদের চিন্তা করার সময় আসছে, হোয়াট ইজ বিয়ন্ড হিম, এটা আমাদের অপিনিয়ন কি আপনাদের সাথে জানতে চাই।
ধন্যবাদ শাহাদুল চৌধুরী। লিপু ভাই, আপনি এখানে একটু আপনার মতামতটা দেবেন।
তার আগে আমি একটু কারেকশন করি। অ্যাকচুয়ালি কিছু কিছু ক্ষেত্রে আমি বাবুর সঙ্গে একমত যে যার যার কাজ তার তার করা উচিত। তবে কনস্টিটিউশন একটা চেঞ্জেস এসছে ক্রিকেট বোর্ডের, যে এখন কিন্তু প্রেসিডেন্টকে নির্বাচন করে প্রেসিডেন্ট হতে হয়, প্রথমে তাকে আগে পরিচালক হতে হয়, তারপরে পরিচালকদের ভোটে প্রেসিডেন্ট নিয়োগ হয়। এইটা একটা কারেকশন এসছে আইসিসির দিক নির্দেশনা থেকে। আর যেটা বলছিলেন এই প্রশ্নকর্তা এর আগে টেক্সাস থেকে, দ্যাট ইজ ট্রু, ক্যাপ্টেন তো দলনায়ক, তিনি যখন দল পরিচালনা করেন তখন আমার মনে হয় মোস্ট অব দ্য ক্যাপ্টেনের নিজেরও একটা নিজের সেলফ অ্যাসেসমেন্ট থাকে যে কখন তার তাকে বিদায় নিতে হবে, এই ব্যাপারেও তার একটা স্বচ্ছ ধারণা থাকে। আর এমন যদি পরিস্থিতি হয়, যেটা আমার কাছে ভালো লাগেনি, যে এই ব্যাপারে আলাপ আলোচনাটা ঠিক ম্যাচের আগের দিন কিংবা এরকম সময় এগুলো নিয়ে ডিসকাস করা উচিত না, বিকজ একটা সিরিজ শুরু হচ্ছিল টি টোয়েন্টির দুটো ম্যাচের, সেই সিরিজটা তো আমাদের জেতার একটা সম্ভাবনা ছিল। সো দ্যাট সেই সময় দলনায়ককে কোনোভাবেই ডিস্টার্ব করা উচিত হয়নি মানসিকভাবে যে তোমার সময় চলে আসছে কিংবা এই এই জায়গাটায় আমি দ্বিমত পোষণ করি। যারাই এই অ্যাডভাইসটা করেছেন বোর্ড কর্তাকে এই আলাপটা শুরু করার, তারা তাকে সঠিক পরামর্শটা সঠিক সময় দিতে পারেননি এবং এই ব্যাপারটি এখানে উপস্থাপন করা উচিত হয়নি। এবং আমরা জানি মাশরাফি খুব আবেগতাড়িত ছেলে এবং সাবেকের বশবর্তী হয়েই মানে কাজটা করেছে, যদিও তার বিচার লগ্ন যে একদম কাছে চলে এসেছিল এটা আমরা উপলব্ধি করতে পারছিলাম, আমার মনে হয় একটা কাছাকাছি একটা মহেন্দ্র খনে তিনিও সেটা করতে পারতেন। আর আরেকটা কথা বলতে চাচ্ছিলাম যে সেকেন্ড টি টোয়েন্টিতে কিন্তু যে ম্যাচটিতে তিনি বিদায় নিলেন কিংবা ফার্স্ট টি টোয়েন্টিতে তিনি মাশরাফি কিন্তু তার পেস হারিয়েছেন টি টোয়েন্টিতে, এটা খুব একটা মুশকিলের ব্যাপার, ডেথ ওভারগুলো হয়তো করতে পারছিলেন না। তারপরেও দেখা যাচ্ছিল যে তার সঙ্গে যারা বল করছিল তাদের সঙ্গে কিন্তু তিনি তার প্রতিদ্বন্দ্বিতা সেই জায়গাটায় ঠিকই রাখছিলেন এবং ক্ষেত্র বিশেষে তিনি বেটার পারফর্মও করেছেন, এমন না যে তিনি পারফর্ম করতে পারেননি, হি ওয়াজ স্টিল পারফর্মিং। তো আর শারীরিক ফিটনেস এর কথা বলছিলেন, সেটা তো দৃশ্যমানই যে তার যার এতগুলো অপারেশন হয়েছে তারপরেও তিনি যে এফোর্টটা দিচ্ছিলেন, আমার মনে হয় ফার্স্ট আমাকে একটু মিস্টেক করে দিবেন, ফার্স্ট টি টোয়েন্টিতে বোধহয় একটা অপরচুনিটি এসেছিল শর্ট টার্ম মানে একটা স্ক্রিন একটা ক্যাচ ফেলে দিয়েছিলেন। তো ইয়াংদেরও এখান থেকে শেখার আছে যে যার এতগুলো অপারেশন হয়েছে তিনি কিভাবে তার এফোর্টটা দিচ্ছেন, অ্যান্ড এ 20 ইয়ার্স বয় হাফ আর হি ইজ পুটিং হিজ এফোর্ট ইন টু দ্য ফিল্ড এজ ওয়েল। তো যাই হোক, বিদায় নিতেই হবে, সেটা নিয়ে আর তর্ক বাড়িয়ে আসলে লাভ নেই, তবে প্রক্রিয়াটা খেয়াল করা উচিত। একটা লোক এতদিন সার্ভিস দিয়েছে, তিনি যেন কোনো মনে দুঃখ নিয়ে বিদায় না নেন, এই জিনিসটি কর্মকর্তাদেরও আমার মনে হয় খেয়াল রাখা উচিত। কারণ একটা খেলোয়াড় তার ফ্যামিলি, তার লাইফ, তার মাশরাফি যারা কাছে তারাই শুধু জানে যে তিনি ব্যথা কতটা কাটাতেন। তো যারা আমরা জানি এই জিনিসটা, আমার মনে হয় যে আমাদের কাছের মানুষের কাছ থেকে তার সহমর্মিতাটা আরো বেশি ভাবে পাওয়া উচিত ছিল আর কি।
এই বিষয়টা নিয়ে ইউসুফ ভাই এবং আকরাম খান আপনাদের দুজনের কাছে আসব, তবে তার আগে আরেকজন কলার রয়েছেন লাইনে, তার সাথে কথা বলতে চাই। কলার নিউ ইয়র্ক থেকে সিনিয়র সাংবাদিক আকবর হায়দার কিরণ, আপনি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শুনতে পাচ্ছি, আর খুব মানে উপভোগ করছি আজকের ক্রিকেট বিষয়ক আলোচনা। আর ক্রিকেট যে আমাদের সবচেয়ে প্রিয় খেলা এটা বলার অপেক্ষা রাখে না। আর বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানে এত এক্সাইটমেন্ট আমাদের যারা প্রবাসে থাকি, আর যেখানে থাকি না কেন ক্রিকেটের সঙ্গেই থাকি, আর মাঝে মাঝে খুবই উচ্ছ্বসিত হই, মানে পুলকিত হই, আবার মাঝে মাঝে অসম্ভব ব্যথা ভারাক্রান্ত হই, কারণ আমাদের ছেলেরা অসাধারণ খেলে আবার হঠাৎ করে পড়ে যায়। তো এই যেটা আলোচনা হচ্ছিল যে ক্রিকেটের এই যে মানে একজন মানুষকে বিদায় দেওয়ার ব্যাপারটা কিভাবে তাকে জানাতে হয় বা কোন সময় জানাতে হয়, এই যে এই বিষয়ে যে কর্মকর্তাদের যে একটা মানে দূরদর্শিতার অভাব, সেটাকে কিন্তু সবাইকে পীড়িত করে। কারণ আমাদের দেশে এমন হয় যে যারা হঠাৎ এখন যিনি উইথ অল রেসপেক্ট যিনি আমাদের ক্রিকেট বোর্ডের প্রধান আছেন, তো উনি তো আসলে ক্রিকেটের কেউ না, তো এখন অনেক সময় অনেক সিদ্ধান্ত উনি নাকি একাই নিয়ে থাকেন। এই জিনিসগুলো আমাদেরকে আসলে খুব পীড়িত করে, কারণ আমাদের ক্রিকেটের আরো উন্নতির জন্য বিশ্বের দরবারে বাংলাদেশকে আরো আরো বেশি তুলে ধরবার জন্য আরো বিচক্ষণ নেতৃত্ব দরকার আছে আর কি, তা আমি মনে করি।
এখানে আকরাম খান আপনি কিছু বলতে চান?
আমি যেটা ক্যাপ্টেনসি নিয়ে যেটা কথা হয়েছে বা মাশরাফির ব্যাপারে, কারণ আমি মনে করি যে আপনার একটা দেশে যখন ক্রিকেট আগাবে তখন কিন্তু ইউনিটে আইকন, আপনি যদি দেখেন পাকিস্তানে কিন্তু অনেক ভালো প্লেয়ার বের হয়েছে, বিকজ অফ সরফরাজ নওয়াজ, ইমরান খান, তারপর আপনার জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদের আইকন ছিল, তখন কিন্তু ইন্ডিয়ার ওরকম কোন আইকন ছিল না। ইন্ডিয়া কিন্তু নতুন প্লেয়ার আসেনি, যখন সচিন গাভাস্কার ওরা যখন ভালো খেলা শুরু করলো তখন আইকন করে কিন্তু মাশরাফি বাংলাদেশের ফাস্ট বোলারের কিন্তু আইকন, কারণ সে যদি ফাস্ট বোলিং এ না আসতো তাহলে আমরা এই মুহূর্তে এতগুলো ফাস্ট বোলিং পেতাম না। কারণ একটা দল যদি আপনি ভালো করতে চান তাহলে কিন্তু আপনাকে শুধু ভালো ব্যাটিং বা ভালো ফিল্ডিং নিয়ে কিন্তু যায় না, ভালো বোলিং নিয়ে আপনাকে টিম এফোর্টটা লাগে। এবং আমি মনে করি মাশরাফি হি ডিড লট অফ গুড থিংস, হি ডিড লট অফ থিংস ফর বাংলাদেশ ক্রিকেট, নো ডাউট। এখন যে সমস্যাটা যেটা হয়েছে যে অনেক কথা মনে করেন যে আপনার আমরা বাইরে বলা যায় না বা অনেক, ওর একটা সবচেয়ে বেশি যে প্রবলেমটা ছিল আমি জিনিসটা হলো যে সে মনে করেন যে আপনার পরপর একটা পরপর দুই তিনটা ম্যাচ খেলা ওর জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু যে জিনিসটা হলো যে টি টোয়েন্টিতে আপনারা দেখবেন ম্যাক্সিমাম ম্যাচ কিন্তু আমরা আপনার অন্য টিমের সাথে 13 ওভার থেকে 18-19 ওভারের যে পারফরমেন্স যদি আপনার স্ট্যাটসটা দেখেন তাহলে দেখবেন ওই সময় কিন্তু অন্য দলরা অনেক ভালো করে, আমরা কিন্তু ওই সময় ভালো করি না, কারণ আমাদের আপনার পিছনের দিকে কোনো মানে বড় শট খেলার প্লেয়ার নেই। তো সেগুলো ব্যাপার নেই এবং জিনিসটা কিন্তু ব্যাপারটা যেটা মাশরাফি ওকে যথেষ্ট আমরা সম্মান দিয়েছি, যথেষ্ট ওর কথা আমরা নিয়েছি এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ ক্রিকেট যতদিন বেঁচে থাকবে আপনার মাশরাফির নাম কিন্তু থাকবে। এবং সে কিন্তু আপনার যে জিনিসটা হলো যে এই কথাটা ওর কাছে আসছে এবং ওই জিনিসটা হয়েছে, ব্যাপারটা হয়েছে যে আপনার কথাগুলো আসলে অনেক ভালো কথা কিন্তু অনেক অন্য ধরনের এটা কিন্তু বাইরে যাচ্ছে, এই জিনিসটা ভালো না ইনফ্যাক্ট কোন ব্যক্তির কাছে বা কোন টিমের জন্য জিনিসটা ভালো না। এবং আরেকটা জিনিস, বাংলাদেশে এখন কোন প্লেয়ার নেই যে এখন না আমি বলবো যে আপনার স্বাধীনতার পর থেকে কোন প্লেয়ারকে কিন্তু কোনোভাবে কিন্তু সম্মানটা কিন্তু করা হয়নি। আপনি দেখেন আমাদের কিন্তু আপনি ম্যাক্সিমাম 99% প্লেয়ার কিন্তু রিটায়ার করেনি, তো এই জিনিসটা। বাট মাশরাফিকে যেহেতু আমরা আমাদের এই বোর্ড কিন্তু আপনার আমি যেটা দেখছি যে আপনার আগের থেকেই প্লেয়ারদের কিন্তু অনেক সম্মান করে আগের তুলনায় কিন্তু এখন কিন্তু সম্মানটা অনেক যথেষ্ট দেওয়া হচ্ছে, প্লাস ওদের যে প্রবলেম অনেক কিছু ওদের চাহিদা এগুলো কিন্তু আমরা চেষ্টা করছি। যেহেতু এই বোর্ডে আমাদের তিনজন কিন্তু এক্স ক্যাপ্টেন আছেন, তো তারপরেও আমি মনে করি যে মাশরাফি আপনার ওয়ান ডের জন্য স্টিল আমি মনে করি ও যতদিন খেলার ইচ্ছা সে কিন্তু খেলতে পারবে এবং ও কিন্তু ওর ব্যাপারটা কিন্তু ডিসিশনটা ও সবচেয়ে ভালো নিতে পারবে।
আকরাম ভাই অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু ইউসুফ ভাই আপনি এই সম্পর্কে যদি আর কিছু যোগ করতে চান।
আমি জাস্ট এক মিনিট একটু বলবো, লিপু আকরাম যা বলল পারফেক্টলি অ্যাকুরেট অ্যাবাউট মাশরাফি। মাশরাফি ইজ এ কারেজিয়াস, প্রবাবলি দ্য মোস্ট কারেজিয়াস ক্রিকেটার বাংলাদেশ হ্যাজ এভার প্রোডিউসড অর উইল এভার প্রোডিউস। কারণ ও যত ইঞ্জুরি যত মেন্টাল স্ট্রেস নিয়ে ও খেলেছে এবং পারফর্ম করেছে, আই ডোন্ট থিঙ্ক এনিবডি হ্যাজ, বা অন্য কেউ পারবে কিনা আই হ্যাভ মাই ডাউটস। আকরাম একটা কথা বলেছে যে আমরা যখন আগে খেলতাম কেউ রিটায়ার করেনি, অ্যান্ড আই এগ্রি উইথ হিম উইথ ওয়ান এক্সেপশন, আই ওয়াজ দ্য ওয়ান হু রিটায়ার্ড ইন মাই বেস্ট ফর্ম, আই ওয়াজ দ্য ওয়ান হু নমিনেটেড গাজী আশরাফ লিপু টু বি ক্যাপ্টেন অফ বাংলাদেশ। So I am an exception. But having said that, ekta player er retirement decision or nijer hoy. Ekta player ke nije bujhte hobe je when it is time to retire. Ebong ami mone kori sob shomoy is always good to retire when you are good. Tokhon hobe ki amader transition phase ta rakhte hobe. Jeta hoy na the succession. Pakistan bolen era kintu succession policy dein. Bangladesh needs to have a succession policy. Ebong Mashrafir ekhon theke eto acha thik ache, he has performed, he has contributed, he has produced, chob kichu koreche, time for him to slowly move away, but he should be given the honor and the appropriate platform to call it a day. So T20 match ta jeta ghotona ta hoyeche, it was very sudden, so nana proshno jar jonno loker moddhe onek dhoroner proshno. So it was very sudden. Ami mone kori it was an emotion based decision, but no doubt about it, he will be remembered as one of the greatest cricketers of Bangladesh, no doubt about it.
Dhonnobad Yusuf bhai, amader onushthaner shomoy pray shesh hoye asche. আপনারা এতক্ষণ শুনছিলেন ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আলাপন, এবং এই অনুষ্ঠানে যারা শ্রোতারা প্রশ্ন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। কিন্তু অনুষ্ঠানের শেষে আমরা তিনজন অতিথির কাছে আবার আসতে চাই, একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু টেস্ট ম্যাচে বিশেষ করে সেকেন্ড ইনিংসে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছে ভালো খেলতে। আকরাম খান, আপনি কি খুব সংক্ষেপে এ ব্যাপারে কিছু বলবেন?
জি, আমরা কিন্তু সেকেন্ড ম্যাচ সেকেন্ড টেস্টটা কিন্তু শ্রীলঙ্কায় জিতেছি। যাই হোক, আমি যেটা বলছি যে আপনার ওই আসলে আমরা দেখেন ওয়ান ডে তে টি-টোয়েন্টিতে ইম্প্রুভ করছি বিকজ অফ আমরা অনেক অপরচুনিটি পাচ্ছি। যেহেতু আমি একটা জিনিস বিশ্বাস করি, বাংলাদেশে অনেক ট্যালেন্টেড প্লেয়ার আছে, ওরা অপরচুনিটি পেলে ওরা কিন্তু ভালো করবে। ইভেন টেস্টেও কিন্তু গত দুই বছর থেকে আমরা ভালো খেলছি। আমরা পাকিস্তানের মতো বোলিং অ্যাটাকে আমরা কিন্তু আমাদের প্লেয়াররা ডাবল হান্ড্রেড করেছে, 190 করেছে। আপনার লাস্ট নিউজিল্যান্ড ট্যুরে কিন্তু আমরা ভালো করেছি, কোনো ম্যাচ জিততে পারিনি, বাট আমরা গতবার লাস্ট থেকে অনেক ভালো করেছি। ইভেন ইন্ডিয়ার মতো জায়গায় আমরা 5 দিনের পর কিন্তু ওখানে ম্যাচটা হেরেছি। শ্রীলঙ্কায় কিন্তু উই ডিড ভেরি ওয়েল। তো আমার মনে হয় টেস্ট ইনশাল্লাহ আমরা ইম্প্রুভ করছি, সবার সহযোগিতা থাকবে এবং এই ধারাবাহিকতা থাকবে, বাংলাদেশ ইনশাল্লাহ আরো ভালো করবে। এবং আমার বিশ্বাস যে দলগুলো আছে দে আর ভেরি ইয়াং, হয়তো 2-3 জন সিনিয়র আছে, বাট আমার মনে হয় যে ওদের লার্নিং ক্যাপাসিটি অনেক সুযোগ পাবে, অনেক লম্বা ক্যারিয়ার আছে ওদের হাতে। যদি ওরা ভালোভাবে খেলতে পারে তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের টেস্টে ভালো খেলবে।
আমি ধন্যবাদ আকরাম ভাই। আমি ইউসুফ ভাই এবং লিপু ভাই, প্রথমে লিপু ভাইয়ের কাছে আসতে চাই। টেস্ট ম্যাচে বাংলাদেশ আরো যাতে ভালো করতে পারে সেই ব্যাপারে আপনার পরামর্শ কি?
আমার মনে হয় যে আমাদের যে বাবুই যে কম্পিটিটিভ ক্রিকেটের কথা বলো, ডোমেস্টিক যেটা আমরা ফার্স্ট ক্লাস ক্রিকেট যেটা খেলি, সেটার দিকে আরেকটু নজরদারিটা বাড়ানো, কারণ বিভাগীয় দলগুলো যথেষ্ট ভালোভাবে পরিচালিত হয় না, তাদের টিম ম্যানেজমেন্টটা যথেষ্ট শক্তিশালী হয় না, প্রথম একাদশ নির্বাচনের ক্ষেত্রে নজরদারিটা ভালো হয় না সবার, না বেশ কিছু বিভাগের, অ্যাজ ওয়েল ফিটনেস ট্রেনার বলেন, তাদের আলাদা এক্সক্লুসিভ প্রিপারেশনের কথা যদি বলি, সেই জায়গায় নজরদারিটা বাড়ালে সেখান থেকে বিসিএল এর দলটা আরো ভালো হবে। এবং আকরাম যেটা বলছে, পর্যায়ক্রমে আমরা ভালো করছি টেস্ট ম্যাচে, আমরা টেস্ট ম্যাচের অপরচুনিটি পেলে আরো ভালো করব। এবং সর্বোপরি উইকেটের দিকে যদি আমরা একটু তাকাই, একটু ঘাসের উইকেটের অপরচুনিটি এখন অনেক আছে, বিভাগীয় অনেকগুলো স্টেডিয়াম আছে যেখানে পানি নিষ্কাশনের ব্যবস্থাও যথেষ্ট ভালো আছে। সো দ্যাট এই জায়গাটার দিকে নজর দিলে আমার মনে হয় উইকেটের দিকে আমাদের ফাস্ট বোলার আরো বাড়বে, স্লিপসে ক্যাচ আমরা আরো বেশি ধরতে পারবো। একটার সাথে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই, আমি আমার বোর্ড প্রেসিডেন্ট সাহেবকে ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, তিনি যে নির্বাচন নিয়ে কথা বলেন সে ব্যাপারে আমিও একমত, এই জায়গায় তার কথা বলা উচিত না, কিন্তু তিনি কিন্তু ক্রিকেট ফলো করেন, ভালোবাসেন অনেকদিন থেকে। তিনি এই কর্পোরেট লিগে কিন্তু ব্যক্তিমকে এনেছিলেন যখন ইকমিরা আসছিল, তখন থেকে এই ব্যাপারে তার কিছু কন্ট্রিবিউশন আছে। আবনী ক্লাবে দীর্ঘদিন ধরে তিনি ক্রিকেট চেয়ারম্যান, একদমই যে তিনি ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, মানে ইন্ডো-এশিয়ার নেতা ঠিক না, তবে দল নির্বাচন নিয়ে আমার মনে হয় যে নান্য সুমনের মতো যখন লোক যেখানে আছে, আকরাম যেখানে ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান, আমার মনে হয় যে এইটার ক্ষেত্রে স্ব অবস্থান থেকে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের আরো অনেক বলিষ্ঠ ভূমিকা নেওয়া উচিত, এবং এই পরিস্থিতির মোকাবেলাটা ক্রেডিটটাও তাদের কাছে যাওয়া উচিত। ব্যর্থতা হলে তো তাদের দায়িত্ব থেকে অপসারণও হয়, সরেও যেতে হয়। তো আমার মনে হয় এই জায়গায় একটু চেঞ্জেস আসা উচিত।
ধন্যবাদ লিপু ভাই। 30 সেকেন্ড হাতে আছে, ইউসুফ ভাই আপনি যদি উপসংহার টানেন।
ফ্যান্টাস্টিক ডিসকাশন, নো ডাউট অ্যাবাউট ইট, গুড টু লিসেন টু লিপু এন্ড আকরাম। আকরাম হ্যাজ আ লট অফ কন্ট্রিবিউশন। ওভারঅল আমি মনে করি বাংলাদেশ ক্রিকেট ইজ ইন দ্য রাইট ডিরেকশন। আমাদের যেটা লিপু বলল, অপরচুনিটি দরকার, টেস্ট ম্যাচ খেলার আরো সুযোগ দরকার, এবং আমরা কিন্তু ফোকাস করা উচিত যে আমরা ছোট ভুলগুলা কেন করি। যেখানে দেখবেন আপনি, আমি ছোট ছোট যেগুলো মিস্টেক হয়, এই মিস্টেক গুলো যদি অ্যাভয়েড করি না, আমাদের রেজাল্ট উইল বি ডিফারেন্ট। এবং স্মল মিস্টেকস লিড ইন টু আ লার্জার মিস্টেক, ইট হ্যাজ আ ট্রেমেন্ডাস এফেক্ট অন দ্য রেজাল্ট। এগুলোর উপর একটু নজর দিলে, যারা কোচ আছে, ট্রেনার আছে, যে একটা ম্যাচ অ্যানালিসিস, লিটল মিস্টেক, যেমন একটা ক্লাসিক এক্সাম্পল, ইন্ডিয়া টেস্ট, সাকিব যদি ওই স্ট্রোকটা না খেলতো, ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছে, হি উড হ্যাভ গট 100, মুশফিক গট 100, উই উড হ্যাভ স্কোর 500, উই উড হ্যাভ ড্রন দ্য ম্যাচ।
অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই, আকরাম খান, গাজী আশরাফ লিপু এবং ইউসুফ রহমান বাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। এর সাথে শেষ করছি আজকের আলাপন।